হরে কৃষ্ণ। তো আমরা ঠিক আছে, হরিদাস ঠাকুর নির্জন কিভাবে করলেন আমরা আজকে শুনব। সাধারণত কোন ব্যক্তি অপ্রকট হয় বা দেহত্যাগ করে তো আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমারও একদিন দেহত্যাগ হবে, এই শরীরকে ত্যাগ করতে হবে। এজন্য বিশেষ করে ভক্তরা এটা বেশি উপলব্ধি করা উচিত। জগতে যে আমাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, বহু লোক এটা বুঝতে পারে না, কিন্তু আমাদের অবশ্যই সকলকে মৃত্যুবরণ করতে হবে। আমরা দেখি জগতে বহু লোক দেহত্যাগ করছে, কিন্তু আমরা সবাই ভাবি আমি দেহত্যাগ করব না, আমি সবসময় থাকব। এটাই সব থেকে আশ্চর্য বিষয় শাস্ত্রে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন ধর্মরাজ রূপে বক, বক রূপে বসে আছেন যিনি ধর্মরাজ, পরীক্ষা করছেন পঞ্চপাণ্ডবদের। তো সেখানে যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন, সেই বকরূপী ধর্ম তিনি প্রশ্ন করেছিলেন, কিম আশ্চর্যম, এই জগতে কি আশ্চর্য বিষয় রয়েছে, ক পন্থা, এই অনেক প্রশ্ন দিয়েছেন। তো কিম আশ্চর্যম, যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন যে অহনে অহনে ভূতানি গচ্ছন্তি যম মন্দির, জীব প্রতি মুহূর্তেই এই দেহত্যাগ করছে, যম মন্দিরে যাচ্ছে, কিন্তু সে ভাবছে এসব দেখেও সে হচ্ছে আমি দেহত্যাগ করব না, আমি চিরকাল থাকব। তো এই জন্য উনি বলছেন এটাই হচ্ছে সব থেকে আশ্চর্য বিষয় মানুষ বুঝতে পারে না। তো মনুষ্যের জীবন হচ্ছে উপলব্ধি করা উচিত, পশু পাখিরা উপলব্ধি করতে পারে না, মনুষ্য জীবনে প্রশ্ন করা উচিত। তো দেখছি যে প্রত্যেক বাড়িতে কেউ না কেউ মারা যাচ্ছে, একটা শিশুও মারা যাচ্ছে দেখছি আমরা, আমরা দেখি শিশু মারা যেতে, গর্ভ থেকে প্রসব হলো, কান্না করলো, মারা গেল, এটাও আমাদের অভিজ্ঞতা আছে। যুবকও মারা যেতে দেখছি আমরা, হয়তো তো যুবক মরবে না শক্তিশালী, কি তাকেও মারা যেতে দেখছি। হয়তো কোনো সমাজের মধ্যে প্রতিপত্তি খুব নাম করা ধনী লোক বা রাজা, আমরা ভাবছি হয়তো তারা মরবে না, কিন্তু তাদেরও আমরা শুনছি তারাও মারা যাচ্ছে। আমরা ভাবছি যে দেশকে রক্ষা করার জন্য সৈনিক বিভাগ রেখেছে সরকার, নিশ্চয় সৈনিক মানে রক্ষা, তারা দেশকে রক্ষা করবে, তারা নিশ্চয় মারা যাবে না, কিন্তু সৈনিক বিভাগের সৈনিকরাও আমরা দেখি যে এত সৈনিক মারা গেছে আমাদের দেশে, আমরা শুনি কি না। তার মানে মানুষকে এটি উপলব্ধি করতে হবে। সেজন্য ভাগবতে সুন্দর একটা শ্লোক আছে, হ্যাঁ, তো মানুষ এটা বুঝতে পারে না, যাদের আত্মজ্ঞান নেই এসব মানুষেরা, তারা এরকম পশ্যতি ন পশ্যতি, তারা দেখেছে যে কারো মৃত্যুবরণ হচ্ছে, সেটা দেখেও সে বুঝতে পারে না যে না না ওরা মরেছে মরেছে, আমার পুত্র কন্যা মারা যাবে না, আমি মারা যাবে না, তাই ভাবছে আত্মসৈনিক মতো পুত্র কন্যাদের ভাবছে তারা আমাকে রক্ষা করবে, তার নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজনদের ভাবছে এরা আমাকে রক্ষা করবে সৈনিকের মতো। কিন্তু দেখা যাচ্ছে বাবা মার আগেই ছেলে মারা গেল, আত্মীয় স্বজনরা সব মারা গেল, তাহলে কে আমাকে রক্ষা করবে, এসব দেখেও আমরা দেখতে পারি না। তো যাদের আত্মজ্ঞান নেই তারা এটা বুঝতে পারে না। ভাগবতে আমার দ্বিতীয় স্কন্ধে এরকম সুন্দর কথা বলা আছে। সেজন্য ভগবান তার শুদ্ধ ভক্তদের পাঠান, কিভাবে তারা মৃত্যুবরণ করেন সে সমস্ত শাস্ত্রের মাধ্যমে তাদের লীলা বর্ণনা আছে, আর সেটা যখন সাধারণ মানুষ শুনবে জানবে এবং তারা বাস্তবে ও এরকম দেহত্যাগ করা উচিত মনুষ্য জীবনে, সেটা বুঝে তারা মৃত্যু কিভাবে বরণ করবে, তাই তার সারাটা জীবন প্রস্তুত নেবে। কেন না, মৃত্যু কীভাবে বরণ করবে তার সারাটা জীবন সে প্রস্তুত নেবে, কীভাবে আমি দেহত্যাগ করব। সারাটা জীবন বলতে কী বোঝায়, আমরা সারাটা জীবন বলতে কী বোঝাচ্ছি, তার মানে আমি কতদিন থাকবো এই দেহেতে, তো সারাটা জীবন আমরা কি জানি কতদিন আমি থাকবো। তাহলে একটু আগে আমরা শুনলাম একটা শিশুও দেহত্যাগ করছে, তাই আমাদের অভিজ্ঞতা রাখতে হবে, তাহলে এনি টাইম মৃত্যু আসবে। তার মানে যে কোনো সময় আমার মৃত্যু আসবে যদি, তাহলে তার মধ্যে আমাকে প্রস্তুত হতে হবে। হ্যাঁ, এই জন্য ভাগবতে নিমিরাজকে নবযুগেন্দ্র অন্যতম ঋষি জানালেন, লব্ধ্বা সুদুর্লভম বহু সম্ভবান্তে মনুষ্যম অর্থদম অনিত্যম অপিহ ধীর। যারা ধীর ব্যক্তি সত্যিকারে বুদ্ধিমান সেসব ব্যক্তির এটা জানে, কি জানে না, বহু বহু জন্মের পর এই দুর্লভ মনুষ্য জীবনটা পাওয়া গেছে, এটা তারা বুঝতে পারে। 80 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই দেহ পাওয়া যায়। তো এখন সেখানে বলছেন তূর্ণম যতে তো অনমৃত্যু যাবন, যতদিন মৃত্যু না এসেছে তার মধ্যে ভাগবত বলছেন, নবযুগেন্দ্র ঋষির অন্যতম ঋষি বলছেন যে তূর্ণম যতে তো অনমৃত্যু যাবত, যতদিন মৃত্যু না এসেছে তার মাঝখানে কি করা উচিত, নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত স্যাত, যে সর্বশ্রেষ্ঠ যে নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত স্যাত, শ্রেয় বস্তু অবলম্বন করা উচিত। দুটি জিনিস আছে জগতে, একটা শ্রেয় আর একটা প্রেয়। প্রেয়টা কি না, আপাতত সুখ হয়, তো জগতে আপাতত কি সুখ হয় আমরা সবাই জানি, আমার জাগতিক যে ইন্দ্রিয় ভোগ্য বস্তু সেটা আপাতত সুখ হয়, পরিণাম দুঃখ হয়। হ্যাঁ, এই জগতের লোক জানে না, তারা ভাবছে না না এরপরে নিশ্চয় আমি বেশি আরও সুখ পাবো, এখন হয়েছে হয়েছে পরে আবার বেশি সুখ পাবো, না এটা লোক বুঝতে পারে না অজ্ঞানতার ফলে। তো সেজন্য শ্রেয় হচ্ছে নিত্য আর প্রেয় হচ্ছে আপাতত, কিন্তু শ্রেয় প্রেয় বস্তুটা আপাতত আমরা সুখ পিছনে দৌড়াই সবাই, তো সেটা মানুষ জানে না, ওটা নিত্য নয়। তো সেজন্য শ্রেয় মানে কি, নিত্য জিনিস, দেরিতে পাওয়া যায় কিন্তু সেটা চিরস্থায়ী, আর প্রেয় সঙ্গে সঙ্গে পাওয়া যায় কিন্তু সেটা অনিত্য ক্ষণস্থায়ী। তো সেই প্রেয়টা যেমন সঙ্গে সঙ্গে আমরা পেতে চাই সবাই, যখন কাউকে বলা হয় আসুন আমরা একটু ভগবানের নাম করি, কি পাবো সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, মানে সঙ্গে সঙ্গে কিছু পেতে চাই আমরা, কিন্তু ভগবত ভক্তিটা সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, সেটা নিত্য জিনিস, সঙ্গে সঙ্গে আমি চাইলেই পাবো না, সঙ্গে সঙ্গে আমরা পাবো, এমনি জাগতিক জিনিসও সঙ্গে সঙ্গে আপনি পাবেন না, অনেক জিনিস আছে আপনাকে চেষ্টা করতে হবে। যেমন আপনি ডাক্তার হতে চান, তো সঙ্গে সঙ্গে জন্ম হয়ে একটু বড় হয়ে বলবেন আমি এখন ডাক্তার হব, হবে হবে না, বিয়ে করে বলে আমি এখন একটা বাচ্চা চাই, হবে, বেগুন গাছটা লাগালেন এখন বলে এখনই আমার বেগুন চাই, তো এটা মূর্খামি, এটা কোনোদিন হয় না। তো সেজন্য ভগবত ভক্তিটা অত্যন্ত শ্রেয় বস্তু, নিত্য বস্তু, যেটা আত্মার ধর্ম সে নিত্য বস্তু, কেন আত্মা নিত্য তার ধর্মটাও নিত্য। তো এইটা আমরা প্রেয় বস্তুর পিছনে দৌড়ে আমরা আত্মার যে ধর্ম সম্বন্ধে ভুলে গেছি। প্রেয় বস্তু যেমন চুলকা নেই, চুলকাতে খুব আরাম হবে, তো সঙ্গে সঙ্গে কষ্ট হবে পরিণাম, কিন্তু সেটা মানুষ জানে না। সেই জন্য আমরা যেন নিত্য বস্তু অনুসন্ধান করতে হবে, যেটা আমার চিরস্থায়ী থাকবে। তো সেটা আমরা চাই কিন্তু আমরা পাচ্ছি না। আমরা দেহটা নিত্য থাকবো ভাবছি কিন্তু দেহটা থাকছে না। জিজ্ঞাসা করতে ও আমি নিত্য দেহ চাইছি, কেন আত্মা সে নিত্য, কিন্তু সেই জন্য সে সবসময় চিন্তা করে আমার একটা নিত্য দেহ চাই, কিন্তু হচ্ছে না। কেন না, এই জড় জগতে যা কিছু আছে সব অনিত্য। যে জগতে আমরা আছি এখানে সব কিছু অনিত্য জিনিস, এখানে কোনোটাই নিত্য নেই। কিন্তু আমরা ভাবছি না এখানে সব আমি নিত্য করব, আমার টাকা পয়সাটা নিত্য থাকবে, আমার বাড়িটা নিত্য থাকবে, আমার পুত্রকন্যাটা নিত্য থাকবে, আমার সুন্দর যৌবনটা নিত্য থাকবে, আছে কিছু নেই। তো মানুষ যখন এইরকম প্রশ্ন করবে তাহলে সে বুঝতে পারবে। তো সেজন্য এই মনুষ্য জীবনে আমরা কী করে মৃত্যুবরণ করব, তাই জন্য প্রস্তুতি নিতে হবে। তো কবে আমি মৃত্যুবরণ করব জানি না, তাই এখন থেকে এই মুহূর্ত থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। কেন আমি জানি না কবে মৃত্যু আসবে, তাই ভাগবত বলছেন নিঃশ্রেয়সায় সর্বত খলু, যে শ্রেষ্ঠ বস্তু গ্রহণ করার চেষ্টা করো। কেন পশু পাখিরা ইন্দ্রভোগ্য বিষয়বস্তুতে থাকে, আমরাও যদি সেই ইন্দ্রভোগ্য বস্তুতেই ব্যস্ত থাকি, শ্রেষ্ঠ বস্তুর সম্বন্ধে যদি অনুসন্ধান না করি তাহলে এই পশু পাখির মতো হয়ে গেল। তাই তুর্ণম যতে অনমৃত্যু যাবৎ, যতদিন মৃত্যু আসেনি তার মধ্যে শ্রেষ্ঠ বস্তুটাকে নিয়ে নাও। এই জন্য উপনিষদ বলছে উত্তিষ্ঠত, উঠ জাগ্রত, জাগ্রত হও, প্রাপ্য বরান নিবুধত, শ্রেষ্ঠ বস্তু পাওয়ার জন্য আগিয়ে আস, জাগো এবং উঠ। আমরা বলি সবাই জাগো জাগো, গান করে কি কি একটা গান করে বাহিরে, জীব জাগো তো ভক্তরা গায়, কিন্তু বাহিরেও এরকম কিছু জাগো জাগো গান করে, বড় মিউজিক দিয়ে। কিন্তু আসলে কোথা থেকে জাগতে হবে, জাগো এবং উঠ দুটি একই কথা কিন্তু, হ্যাঁ কি না। যে জেগে আছে সে উঠে আছে, যে উঠে আছে সে জেগে আছে। তো কোথা থেকে জাগতে হবে, কোথা থেকে উঠতে হবে, উপনিষদ যে বললেন দুইবার এই একই কথা বলছেন, একই জিনিসকে, উত্তিষ্ঠত জাগ্রত, উঠ এবং জাগ। কি জন্য উঠ জাগবে, না প্রাপ্য বরান, বরান মানে শ্রেষ্ঠ বস্তু পাওয়ার জন্য। আর এই শ্রেষ্ঠ বস্তু পাওয়ার যে রাস্তাটা সেটা অত্যন্ত দুর্গম, খরস্য ধারা, সেখানে যদি একটু অসাবধান হও পাবে না। খরস্য ধারা বলছেন নিশিতা দূরত্বয়া, খুরের ধারটা কেমন তীক্ষ্ণ, একটু দাড়ি কাটাতে গিয়ে অসাবধান হয়ে গেলে কচ করে কেটে দেবে, হ্যাঁ কি না। হ্যাঁ, দাড়ি কাটতে গিয়ে বা মাথা ব্লেড দিয়ে কাটতে গিয়ে যদি একটু অসাবধান হয়ে যাবেন কেটে দেবে। তো এই যে শ্রেষ্ঠ বস্তু, শ্রেয় বস্তু, সেটা পাওয়া যায় না, সেই সেটা হচ্ছে কি ভক্তি, কৃষ্ণ ভক্তি। তো সেই শ্রেষ্ঠ বস্তু হচ্ছে কৃষ্ণ ভক্তি, আত্মার নিত্য সম্পত্তি। তো সেটাকে আমরা ভুলে গেছি। তো সেই যে মার্গ, সেখানে আমরা যে পন্থা অবলম্বন করছি, সেখানে সাবধান থাকতে হবে সব সময়ের জন্য। সেই জন্য বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবুধত খুরস্য ধারা নিশিতা দূরত্বয়া পথস্তত বদন্তী কবয়ু। এই পথটা অত্যন্ত দুর্গম পথ, আর এটা খুরের ধারের মতো তীক্ষ্ণ, অসাবধান হলে হবে না। কিন্তু সেটাই মনুষ্য জীবনে সেই শ্রেষ্ঠ বস্তুকে পাওয়ার জন্য কতটা আমাদের সাবধান হয়ে গ্রহণ করা উচিত। কিন্তু আমরা অনেক জিনিস গ্রহণ করছি, সেগুলির জন্য আমরা সাবধানতা নিচ্ছি। রান্না করতে গিয়ে যাতে হাতটা পুড়ে না যায় তার জন্য সাবধানতা হচ্ছে, কিন্তু এই ভগবত ভক্তিতে আমরা সাবধানতা নিচ্ছি না। পড়াশোনা করতে গিয়ে কতটা সাবধানতা অবলম্বন করছে, যাতে ঠিকঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করছে। কিন্তু আমরা যেটা নিত্য জীবন, ভগবত ভক্তি, ভগবানকে ভুলে যাওয়ার জন্য বারবার চক্রে ঘুরছি, বারবার মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, ব্যাধি হচ্ছে, বার্ধক্য হচ্ছে, এটাকে মুক্ত হব কি করে, তার জন্য আমরা সাবধান হব না? তো সেটি পথ হচ্ছে ভক্তি। তো সেই ভক্তি মার্গ কৃষ্ণ সেবা, এটা হচ্ছে আত্মার বৃত্তি। কিন্তু এই জড় জগতের গুণসঙ্গে আমরা এটা ভুলে গেছি, ভুলে গিয়ে অসৎসঙ্গ করছি আর বুঝতে পারছি না। তো সেজন্য মহাপ্রভু এসেও তাই বললেন জীব জাগো জীব জাগো, গোরা চান্দ বলে কত নিদ্রা যাও মায়া, পিসাচির কুলে, তা উঠিষ্ঠ তো মানে উঠ, কোথায় ঘুমে আছি? পিসাচির কুলে, যে হ্যাঁ পিসাচির কুলে আমরা যে ঘুমিয়ে আছি। এই জন্য মহাপ্রভু এসে আবার বলছেন উত্তিষ্ঠত, তারপর বলছেন জীব জাগো, জীব জাগো, উনিও দুইবার বলছেন জাগো জাগো, উঠো উঠো। তার মানে মায়া পিসাচির কুলে আমরা ঘুমিয়ে আছি, সেখান থেকে আমাদের জাগতে হবে। আর বিষয় সজ্জায় আমরা ঘুমিয়ে আছি, সেখান থেকে উঠতে হবে, হ্যাঁ উঠতে হবে। তার মানে দুটি জিনিস, আমরা বিষয় সজ্জায় ঘুমিয়ে আছি, বিষয় সজ্জাটা কি, হ্যাঁ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এসব ইন্দ্রিয়ের যে বিষয় সেগুলিতে আমরা ব্যস্ত আছি, দেখার জন্য সবসময় ব্যস্ত, খারাপ জিনিস। কিন্তু কি দেখতে হবে এই জন্য জানানো হচ্ছে, ও তুমি দেখছো যে জিনিসটা দেখে তুমি কি সুখী? হ্যাঁ আমি সুখী। কতটুকু? ওই চুলকানির মতো, চুলকানির মতো। কোনো কিছু আমরা দেখে আপাতত সুখ হলো, পরিণাম সেই দেখাটা থেকে আমি হতাশা উৎকণ্ঠা জর্জরিত হয়ে সুইসাইড করছি ওই দেখাটা থেকে। তুই জড় জগতটাই শোনা বলা খাওয়া স্পর্শ করা, এই প্রত্যেকটা জিনিস ইন্দ্রিয়ের বিষয়, শাস্ত্রে বলা আছে যেগুলির প্রতি আমরা আসক্ত সবাই, তো সেজন্য এগুলি থেকে আমাদের এই বিষয় সজ্জা থেকে উঠতে হবে, আর মায়া পিসাচির কুল থেকে জাগতে হবে। তো সেজন্য দুটি জিনিস বললেন, উঠ এবং জাগো, শ্রেষ্ঠ বস্তু লাভ করার জন্য। তো সেই শ্রেষ্ঠ বস্তু হচ্ছে ভগবানের ভক্তি, তো সেটি সূচনা হয় ভগবানের নামের মাধ্যমে, আর এই ভগবানের নাম হচ্ছে শ্রেয় জীবনে, তো সেটাই গ্রহণ করতে মহাপ্রভু এসে বলেন জীব জাগো জীব জাগো, গোরা চান্দ বলে কত নিদ্রা যাও মায়া পিসাচির কুলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। আমরা সবাই মায়ের গর্ভে কষ্ট পাই, আর তখন ভগবানের খুব প্রার্থনা করি, মাতৃগর্ভে খুব ছটপট করে, কেন একটা ছোট জায়গা, পরিসরটা কতটুকু, হ্যাঁ সেখানে মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে, আর সেখানে মলমূত্র কৃমিকীট, এরকম অবস্থা যদি আমাদের রাখা হয় আমরা কি বারবার চিৎকার করবো না আমাকে সেখান থেকে বের করো, কে আসবে সেখানে বের করতে? তো এই জগতে ভগবান ছাড়া ওই মায়ের গর্ভে যে চিৎকার কেউ শুনতে পাবে না, মাও শুনতে পাবে না, নিজের মায়ের গর্ভে শুনতে পারবে? বাচ্চা সেখানে চেঁচাচ্ছে, কষ্ট ছটপট করছে, হ্যাঁ সেখানে সে প্রার্থনা করে, হাত জোড় করে থাকে, প্রার্থনা করে, হ্যাঁ যে আমায় এই দুর্গত স্থান, দুর্গম স্থান, এই যে এত কষ্ট জায়গা, হ্যাঁ আমাকে এখান থেকে তাড়াতাড়ি আপনি উদ্ধার করুন, আর আমি গিয়ে সংসারে গিয়ে তোমার ভজন করব। সেজন্য মহাপ্রভু নিজে কৃষ্ণ তার সৃষ্ট জীব, তিনি জানেন জীব কীভাবে প্রার্থনা করে। ভাগবত তৃতীয় স্কন্ধ পড়বেন, ওখানে এই জীবের গতি সম্বন্ধে বলা হয়েছে, কীরকমভাবে জীব সৃষ্টি তার এই যে দেহ লাভ করছে আত্মা, হ্যাঁ এখন জীবের দেহ বলানো হয়েছে, আত্মা হচ্ছে নিত্য, আত্মার জন্ম হয় না, তার কোনো সৃষ্টি বা মৃত্যু কিছু নেই, এই দেহেতেই সব হয়। কিন্তু আত্মা যখন মনুষ্য দেহ লাভ করে এটা কিভাবে সৎ গতি করা উচিত, এখানে জ্ঞান অর্জন করা উচিত, পশু পাখি দেহে করতে পারে না, ওই প্রশ্ন করে যে আমি দুঃখ চাইছি না, আমি রোগ চাইছি না, আমি বার্ধক্য হতে চাইছি না, আমি মৃত্যুবরণ করতে চাইছি না, আমি জন্ম নিতে চাইছি না, কিন্তু এগুলি হচ্ছে, এটা মানুষ প্রশ্ন করবে, তাহলে এটা থেকে কী করে মুক্ত হব তার জন্য যাচাই করবে, আর যদি না করে তাহলে তার মনুষ্য জীবন কোনো লাভ নেই। তো সেজন্য উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরা নিবুধত খুরস্যধারা নিশিতা দূরত্বয়া পথস্থত বদন্তি কবয়ো, হ্যাঁ মহাজনেরা বলছেন যে আমাদের ভক্তি মার্গ অবলম্বন করতে হবে সাবধানতার সহিত, শ্রেষ্ঠ বস্তু হচ্ছে ভক্তি কৃষ্ণ নাম, হ্যাঁ যেন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে, তুমি যে ভুলে গেছো মায়ার দ্বারা বুঝতে পারছো না, তাই আমি একটা ঔষধ নিয়ে এসেছি, হরিনা মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, লও তুমি মাগি, চেয়ে নাও, তাহলে এই মায়া কি হবে, মুক্ত হয়ে যাবে। কৃষ্ণ নাম সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, আর মায়া তখন থাকবে না। যেটা আমরা ভুল করছিলাম, যেগুলো ঠিক নয়, মায়া মানে যা নয় সেটাকে আমি ভাবছিলাম আমার, আমরা ভাবতাম যে দেহটা আমার, তাহলে ছোটবেলার দেহটা রেখে দেননি কেন, ছোটবেলার দেহটা রাখেননি কেন, আমরা যদি দেহটা আমার তাহলে ছোট দেহটা কেন রেখে দেননি, রোগটা চাইছেন না কেন, রোগটা হচ্ছে না না আমি রোগ চাই না, কিন্তু হচ্ছে কেন, ডাক্তারও রোগ হচ্ছে, এগুলো মানুষ বুঝতে পারেন না। তো সেজন্য এই দুর্লভ মনুষ্য জীবনে কি করে মৃত্যুবরণ করতে হবে, সেই সব শিক্ষা গীতা ভাগবতে দেওয়া হয়েছে। এই জন্য গীতা ভগবান অর্জুনকে দিলেন যুদ্ধভূমিতে, যুদ্ধভূমি মানে সেখানে মৃত্যুবরণ করবে, তার প্রস্তুতি নিয়েই লোক যায়, কেউ না কেউ মারা যাবেই, তাহলে কীভাবে মৃত্যুবরণ করতে হবে, সেজন্য ভগবান গীতার জ্ঞান দিলেন অর্জুনকে, যুদ্ধভূমিতে গীতার জ্ঞান দিচ্ছেন। আমরা ভাবছি গীতাটা যখন কেউ মারা যাবে তখন, এখন লাল কাপড়ে বেঁধে রাখুন না, গীতাটা কি করে আমি মৃত্যুবরণ করব, তাই ছোট থেকেই শুনতে হবে, অভ্যাস করতে হবে, জানতে হবে কৃষ্ণ পাদপদ্মে কি করে মতি আসবে। এই জন্য গীতা আছে, আমরা কি করে মৃত্যুবরণ করব তার জন্য এই গ্রন্থ, ভগবানের কাছে কি করে ফিরে যাব, ভগবান কে জেনে তার সাথে সম্বন্ধ স্থাপন কিভাবে করব, তো এইগুলি গীতা থেকে আমরা বুঝতে পারি। এই জন্য গীতা হচ্ছে টাইম গ্রন্থ, সেটা লাল কাপড় করে বাঁধিয়ে রাখার জন্য নয়, সেটা দৈনিক পড়া, প্রস্তুত নেওয়া যে কিভাবে আমি মৃত্যুবরণ করব। দেহ এবং আত্মা সম্বন্ধে যখন জ্ঞান হবে তখন সে বুঝতে পারবে। সেই জন্য হরিদাস ঠাকুর এই জগতে এলেন, স্বয়ং ব্রহ্মা ভগবান তাকে পাঠালেন এখানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হরিদাস রূপে ব্রহ্মা আসলেন, নামাচার্য হরিদাস, নামের যিনি আচার্য, তার মানে ভগবানের নাম গ্রহণ করে কি করে মৃত্যুবরণ করতে হবে তিনি আচরণ করে শিখালেন। সব সময় তিনি ভগবানের নামে মত্ত থাকতেন। হ্যাঁ, তো মহাপ্রভুর প্রিয় ভক্ত হরিদাস ঠাকুর, মহাপ্রভু তাকে নামাচার্য উপাধি দিয়েছেন, তাকে অনুসরণ করা আমাদের উচিত। কিভাবে তিনি নাম করেছেন, তিনি তিন রকম নাম করেছেন, উচ্চ ঐশ্বরে করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই উচ্চ নাম করে দেখালেন আমাদের জন্য, পশু পাখি ইত্যাদি ব্যক্তিদের জন্য, অনেকেই আমরা চঞ্চল, তাই আমরা যখন উচ্চস্বরে নাম করব তখন মনে এই হরিনাম গাঁথবে, আবার উচ্চস্বরে নাম করব যখন পশু পাখিরা বলতে পারে না, অনেক লোক নাস্তিক তারা হয়তো বলে না, কেউ তাদের কানে একদিন ঢুকে যাবে হরিনাম উচ্চস্বরে বলতে বলতে, যখন ঢুকে যাবে সে না শুনতে চাইলেও অনীহা সত্ত্বেও তার কর্ণে ঢুকবে, তখন সে রেগে মেগে হয়তো বলবে হে বেটারা কৃষ্ণ কৃষ্ণ খালি করছে, তখন ওর সাংকেতিক তার পরিহাস নামাভাস হয়ে যাবে, এ বেটারা খালি হরে কৃষ্ণ করছে, ঘুম নেই আমাদের, গালাগালি করেও পরিহাস ছলেও যদি করে কিন্তু সে জানে না, কিন্তু ভক্তরা যদি উচ্চস্বরে হরিনাম করে থাকে, কেউ নাস্তিকের কানেও যদি ঢুকে যায় সে যদি পরিহাস করে ও গালাগালি দিয়ে যদি বলে এ বেটারা খালি হরে কৃষ্ণ করছে ঘুমাতে দিচ্ছে না, তখন ওদের নামাভাস হয়ে যাবে, তারাও মুক্ত হয়ে যাবে একদিন। আর পশু পাখিরাও বলতে পারে না, তারা যদি শুনে তারাও মুক্ত হবে। আবার উচ্চস্বরে নাম সংকীর্তনে শতগুণ ফল হয়, কলিযুগে আমরা পতিত, লক্ষ নাম আমরা করতে পারি না, লক্ষ নাম না করলে ভগবান তার হাতে গ্রহণ করেন না, কিন্তু উচ্চস্বরে যখন আমরা জপ করব, ভগবান ভক্ত হরিদাস তার শুদ্ধ ভক্ত হরিদাস তিনি বললেন উচ্চ নাম সংকীর্তনে শতগুণ হয়, শতগুণ ফল হয়, তেমন হিসাব করে নিতে হবে, তেমন আমাদের শতগুণ ইনটু করতে হবে সব নামে, তাহলে কত লক্ষ্য হয়ে যাবে। তো সেই জন্য প্রভুপাদ বললেন আমার ইস্কন ভক্তরা প্রত্যেক দিন যে শুলমাল জপ করবে তারা প্রত্যেকটা অক্ষরই যেন শুনে শুনেই করে, ষোলো নাম বত্রিশ অক্ষর, সেটা আমরা যখন ষোলোমালা করছি সেখানে আঠাইশ হাজারের বেশি নাম হয়ে যায়, কিন্তু আমরা যখন ষোলোমালা শুনে শুনে করব তাহলে কী হবে, কয়েক লক্ষ হয়ে যাবে, হয়ে যাবে না? শতগুণ বলে আছে একশো গুণতে হবে সব নামে, উচ্চ নাম সংকীর্তনে শতগুণ ফল হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, তো এখানে শতগুণ করুন তাহলে কত হয়ে যাচ্ছে, ষোলো নাম বত্রিশ অক্ষরে ইন্টু একশো করে দিন তো কত হয়ে গেল। তো এইরকমভাবে যখন আমরা পঁচিশ হাজার করছি তো সেখানেই কত শত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই জন্য ইস্কনের ভক্তের হাতে ভগবান গ্রহণ করেন, তার প্রমাণ যে প্রসাদ খেয়ে বড় বড় খ্রিস্টানরা মুসলিমরা গোমাংস খেত, আফ্রিকার লোকেরা মানুষ মানুষ খেত, তারা ইস্কন ভক্তদের হাতে প্রসাদ খেয়ে আর হরিনাম করে ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, ভক্ত হয়ে গেছে এই কারণে। তার মানে মহাপ্রভু বলছেন আমি ভক্তের হাতে গ্রহণ করি, যে লক্ষপতি, যে হরিনাম লক্ষ নাম করে, কিন্তু উচ্চস্বরে নাম লক্ষ নাম করতে, এখন আমরা লক্ষ নাম করতে পারি না, কিন্তু যদি কেউ উচ্চস্বরে নাম করবে তার লক্ষপতি হয়ে যাবে। এটা আমাদের গুরু মহারাজ এরকম সুন্দর সিদ্ধান্ত দিলেন, তো সেজন্য চিন্তা করবেন না, সেজন্য উচ্চস্বরেই জপ করার চেষ্টা করবেন। হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম করতেন, এক লক্ষ উচ্চস্বরে করতেন বাহ্যিকভাবে, হ্যাঁ, জগতের নিজের এবং অন্যের মঙ্গল হবে, আবার নিজের জন্য কেবল মানসিক জপ, হ্যাঁ, আবার একটা আংশিক জপ, তো এরকম উপাংশ মানসিক আর বাচিক, এই তিন প্রকার নাম জপ হরিদাস ঠাকুর তিনি করতেন। কিন্তু প্রভুপাদ বললেন যে কলিযুগে আমরা এত পতিত, তাই আমরা বাচিক জপ করব, শুনে শুনে করব সবাই, এই জন্য আমাদের জপটা যেন সবসময় ষোলোমালাই যেন শুনে শুনে হয়, মনে মনে গুনগুন করে না, মনে মনে করবেন ওই নাতিপুতির কথা মনে হবে, ওই ছেলেটা রাস্তায় কী করছে, ও গরুটা খাওয়ানো হলো না, হ্যাঁ, তখন ওইসব চিন্তা হবে মনে মনে, কিন্তু যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম শুনে শুনে করবেন তখন এই মনে ধ্যান হবে, তখন এই মনে ধ্যান হলে এই কৃষ্ণ নামটা তখন শুদ্ধ হচ্ছে, ঠিক হচ্ছে, কিন্তু আমি যদি অনমনস্ক করে নাম করি তাহলে কিছু লাভ হবে না। তো সেজন্য আমাদেরকে হরিদাস ঠাকুরের আচরণ আমরা এই বাচিক নামটাকেই নিব, যেহেতু আমরা অত্যন্ত পতিত, আমাদের মন চঞ্চল, আমরা যেন মানসিক জপটা না নিই, হ্যাঁ, কেন আমরা মানসিকভাবে স্থির নয় এখন কলিযুগে, হ্যাঁ স্থির হবে যখন উচ্চস্বরে জপ করবেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বললেন, হ্যাঁ কি বলে না, কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে নির্জন ভজন সম্ভব, তখন নির্জন স্মরণ করা যাবে, কখন, কীর্তন প্রভাবে। আপনারা দেখবেন প্রতিদিন উচ্চস্বরে কাউকে ডাকেন, ঝুরে ঝুরে ডাকছেন, আর ঘুমানোর সময়ও বিলবিলাচ্ছেন ওর নামটা, কেন, তোমার কীর্তন করে করে একদম কি হচ্ছে, বারবার কীর্তন করছেন উচ্চস্বরে ডাকছেন, ঠিক সেরকম ভগবানের নাম উচ্চস্বরে করতে করতে মনে গেঁথে যায়, তো মনে গাঁথলে তখন ঘুমানো অবস্থাতেও মনে হরিনাম হতে থাকবে, তখন মনে হয় আমি কীর্তনে মত্ত আছি, এরকম ভাব আসতে হবে। তো সেজন্য মৃত্যু সময় মৃত্যুটাও এইরকমই একটা ঘুম, তো সেই সময় যদি আমি অভ্যাস থাকি জুড়ে জুড়ে তাহলে মৃত্যু সময়ও ভগবানের নাম স্মরণ হবে। আমাদের সখা গোপাল প্রভু রঘুনাথগঞ্জে দেহত্যাগ করল, তো সেই দেহত্যাগটা অ্যাক্সিডেন্ট হয়ে, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো দেহত্যাগ হচ্ছে, কিন্তু উনি জগন্নাথের নাম করতে করতে তার মুখে হাসি মুখ দাঁত দাঁত বেরিয়ে হাসি, মানে যেমন হাসির লোক দাঁত বের করে যেমন মুখটা একদম উজ্জ্বল, কেন উজ্জ্বল হয়ে গেল, জগন্নাথের নাম করছে আর মুখটা উজ্জ্বল হয়ে গেল, তো মানে ভগবান সেখানে চলে এসেছেন, এত ভগবানের নাম করছে। আমরা অ্যাক্সিডেন্ট আঘাত লাগলে ক্রন্দন করবে, মুখ কালো হয়ে যাবে অ্যাক্সিডেন্টে, কিন্তু তার মুখ হয়ে গেল উজ্জ্বল, কেন, কৃষ্ণ হচ্ছেন আনন্দময় ভাষা, কৃষ্ণ হচ্ছেন সবসময় উজ্জ্বল, তখন ভক্তের মুখটাও উজ্জ্বল হয়ে যাবে একদম, সে মৃত্যুবরণ করছে তখন সে উজ্জ্বল হয়ে যাচ্ছে শরীরটা একদম, হাসি মুখ, অ্যাক্সিডেন্টে দেহত্যাগ করলেও জগন্নাথের নাম করছে, হ্যাঁ জুড়ে জুড়ে কষ্ট নেই, আনন্দ পাচ্ছে। তার মানে শাস্ত্রে বলা হয় আমাদের এটাই হচ্ছে সাধন করো ভজন করো মরতে জানলে হয়। তো যে কোনো সময় যে কোনো অবস্থায় এই দেহত্যাগ হতে পারে, তার জন্য মানুষকে অভ্যাস করতে হবে ভগবানে। তাই এই ভক্তের মাধ্যমে শিখালেন যে তুমি এনি টাইম প্রস্তুত থাকো ভগবানের নাম কর জন্য, যাতে নাম স্মরণ হয়। এনি টাইম মৃত্যু আসবে তাই প্রস্তুত হয়ে থাকো তার আগে থেকে, হ্যাঁ। তো সেজন্য হরিনাম যদি আমরা এখন থেকে অভ্যাস না করি, তাই ওই ভক্ত জগন্নাথের সেবা করে জগন্নাথের গুণগান করে বলে প্রস্তুত ছিল, অ্যাক্সিডেন্ট হলেও জগন্নাথের নাম করে হাসি মুখে দেহত্যাগ করছে। তো এটাই হচ্ছে আসল ভক্তি জীবনে শ্রেষ্ঠ বস্তু ভগবানকে লাভ করার উপায়, হ্যাঁ। তখন সে ভগবানের কাছে ফিরে যাচ্ছে। তো এটাই হচ্ছে হরিদাস ঠাকুর, হ্যাঁ, তিনি ইচ্ছা মৃত্যু করলেন, ভক্তরা এরকম ইচ্ছা মৃত্যু করবে? প্রভুপাদ তিনি দেহত্যাগ করতে চাইছেন, ভক্তরা বলছে প্রভুপাদ আমরা এখন কনিষ্ঠ, কিছু জানি না, আপনি আর কিছুদিন থাকুন, ঠিক আছে তোমাদের জন্য আমি আর কিছুদিন থাকব। তো ইচ্ছা মৃত্যু, উনি দেহত্যাগ করতে যাচ্ছেন স্বেচ্ছায়, কিন্তু ভক্তদের অনুরোধে আবার বলছেন না ঠিক আছে তোমরা যখন অনুরোধ করছো আমি আবার কিছুদিন থাকব। তাই ভাগবতের কথা বলতে বলতে কৃষ্ণ ভক্তি উপদেশ দিতে দিতে দেহত্যাগ করছেন। তার মানে কি, কৃষ্ণ নাম স্মরণ করতে করতে দেহত্যাগ করলে ভগবান বলছেন আমার কাছে ফিরে আসবে। আর যদি আমরা আজে বাজে কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করি, তাহলে আমাদের ওই চিন্তার রূপ দেহ হবে। যেমন এই বর্তমান দেহটা পেয়েছি আমরা, কেউ মহিলা, কেউ পুরুষ, কেউ ধনী, কেউ গরিব, কেউ পশু পাখি শরীর, গাছপালা শরীর, এগুলি পূর্বের স্মরণ সময়, মৃত্যু সময় যে স্মরণ হয়েছিল সেই স্মরণ অনুসারে এই বর্তমান দেহ এই জন্মে পেয়েছি। এখন আমরা যে কার্যকলাপ করব সারা জীবন, সেই কার্যকলাপটা মৃত্যু সময় স্বপ্নের মতো দেখা দিবে। তখন মৃত্যু সময় ওই চিন্তাটা হবে, তখন প্রকৃতির নিয়মে ভগবান আবার একটা দেহ দিয়ে দিবে। কি আশা করে আপনি কি চিন্তা করে দেহত্যাগ করছেন? তো যেন হরিদাস ঠাকুর তিনি শুদ্ধ ভক্ত ভগবানের, তিনি কি করলেন, তিনি 3 লক্ষ নাম করতেন সব সময়। আমরা 3 লক্ষ নাম করতে পারবো না, তাকে অনুকরণ না করা উচিত। হ্যাঁ তিনি শুদ্ধ ভক্ত, কিন্তু তাকে আমরা যেন অনুকরণ না করি না। আমিও 3 লক্ষ নাম করবো, আপনি করতে পারবেন না। আমিও মনে মনে জপ করবো, আপনি পারবেন না। হরিদাস ঠাকুরকে অনুকরণ করতে গিয়ে অধঃপতন হয়ে যাবে, হাজার লোককে বাহা বা প্রতিষ্ঠা পাওয়ার পায়ে পেতে গিয়ে নির্জন ভজন করবেন। সেজন্য সাধু সঙ্গে হরিনাম, এই জন্য ভক্ত সঙ্গেই নাম জপ করতে প্রভুপাদ বলে গেছেন। তুলসীর সামনে বসে হরিনাম করতে হবে। এই হরিদাস ঠাকুর শুদ্ধ ভক্ত, তিনি একটা বেশ্যাকে পর্যন্ত শুদ্ধ ভক্তি দিয়ে দিলেন। হ্যাঁ তাকে বললেন তুমি হরিদাস ঠাকুর, বেশ্যা এসেছে হরিদাস ঠাকুরকে অধঃপতন করাতে, ঘুষ নিয়েছে, হ্যাঁ রামচন্দ্র খান থেকে নিয়েছে 1 লক্ষ টাকার একটা মুদ্রা, আর বলেছে যে এই 1 লক্ষ টাকা মুদ্রা নিও আর এই হরিদাস ঠাকুরকে পতন ঘটাও, হ্যাঁ আর তাহলে আরও বকশিস দিব। ভক্তদের প্রতি অনেক লোক হিংসা করে, ভক্তদের কার্যকলাপ দেখে বুঝতে পারে না। জগতের লোকেরা হিংসা করে কেন না, আমরা ইন্দ্রিয় সুখের প্রতি অত্যন্ত আসক্ত। যখন আমরা ইন্দ্রিয় সুখের প্রতি অত্যন্ত আসক্ত হব, তাই আমরা অন্যের প্রতি হিংসা করব। সেজন্য হরিদাস ঠাকুর প্রতিষ্ঠা সমস্ত জগতে প্রচার হচ্ছে, উনি একজন শুদ্ধ ভক্ত, কৌপিন পরে হয়তো আছেন, কাপড় চোপড় অত নেই, কিন্তু উনি হরিনাম করছেন, কিন্তু সমস্ত দুনিয়ার লোক তার পিছে পিছে দৌড়াচ্ছে, তাকে প্রণাম করছে, আর রামচন্দ্র খান এটা সহ্য করতে পারছে না। অন্য কারো প্রশংসা হলে অনেক লোক তার সহ্য করতে পারে না, ঠিক রামচন্দ্র খান এরকম করছিল। ভক্তরা তারা শুদ্ধ ভক্তি করে, সবাই তাদের প্রণাম করছে, তাদের বাহাবা দিচ্ছে, তাদেরকে ডাকছে দেখে অন্য লোকেরা খুব হিংসা করে, ও আমিও এরকম কৃত্রিম উপায় করব না। এই কৃত্রিম উপায় করলে আমাদেরকে শাস্তি পেতে হবে, কিন্তু রামচন্দ্র খান এরকম বেশ্যাকে পাঠিয়ে দিয়েছে, যাও 1 লক্ষ টাকা মুদ্রা দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে যাও, তাকে নষ্ট করো, তোমায় আরও মুদ্রা দিব। কিন্তু লক্ষ্য এরা বেশ্যা হরিদাস ঠাকুরের কাছে গিয়ে তাকে হরিদাস ঠাকুর তুলসী দর্শন করতে পারলেন, হরিনাম করতে পারলেন, আর সেটি গ্রহণ করে নিল। বলো তুমি, আমি দেখো ব্রত করেছি, এই ব্রত পূর্ণ না হওয়া পর্যন্ত আমি কোনো কিছু করি না, তা আমার ব্রত সমাপ্ত হওয়া পর্যন্ত তুমি এখানে বসে হরিনাম করো, তুলসীকে দেখে দেখে। আর সেই লক্ষ্যেরা বেশিয়া হরিদাস ঠাকুরের কথাকে অনুগমন করে নিল, তুলসীকে দেখে সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করতে শুরু করে দিল। আর সঙ্গে সঙ্গে তিন দিনে দিনে সেই লক্ষ্যেরা তার হৃদয় পবিত্র হয়ে গেছে, তখন ক্রন্দন করছে, ক্রন্দন করে বলছে, ঠাকুর আমি অপরাধী, আমি পাপিষ্ট, লক্ষ টাকার বিনিময়ে তোমার চরিত্রকে নষ্ট করতে চেয়েছিলাম রামচন্দ্র খানের প্ররোচনায়, হ্যাঁ ধিক আমার জীবন, হ্যাঁ যে তুমি আমায় আজ কৃপা করেছ, হ্যাঁ তাই আমি বুঝতে পেরেছি। সেজন্য ভক্ত সঙ্গ অনুগমন করার ফলে একজন শুদ্ধ হয়ে যায়। তাই এই লক্ষ্যেরা বেশ্যা পর্যন্ত হরিদাস ঠাকুরের কৃপায় অনুগমন করলো, তুলসী দেখলো, হরিনাম করতে শুরু করলো, তখন সে পবিত্র হয়ে গেল, এমন বৈষ্ণবে পরিণত হলো, মহান মহান বৈষ্ণব সাধুরা তাকে দর্শন করতে আসছে, প্রণাম করতে আসছে। বেশ্যাকে কেউ প্রণাম করতে যায়, তাকে গালাগালি করে লোক, নিন্দা করে লোক, কিন্তু সেই লক্ষ্যেরা বেশ্যাকে সে প্রণাম করতে আসছে। কেন না? হরিদাস ঠাকুরের কৃপা প্রাপ্তি, তুলসী দেখে হরিনাম করেছে, তার মানে তুলসী দর্শন করে হরিনাম সাধু সঙ্গ, হরিদাস ঠাকুর সাধু, তুলসী মহারানী সাধু, আর সেই সঙ্গে হরিনাম করেছে, যার ফলে সে সিদ্ধি লাভ করেছে, তার খারাপ জিনিসটা চলে গেছে, গৃহন্তা গ্রহণ করে নিয়েছিল বলে। তাই আমরাও যদি ভক্ত সঙ্গে ভগবানের কথা গ্রহণ করে নেই, তাহলে আমাদের যে সমস্ত দুষ্ট বাসনা আছে সব ধ্বংস হয়ে যাবে। বহু বহু জন্ম থেকে এইসব পাপকর্ম জড়িয়ে আছে, সেগুলি সব চলে যাবে। তো এই জন্য হরিদাস ঠাকুর তিনি শুদ্ধ ভক্ত, তাকে অদ্বৈত আচার্য ডেকে নিয়ে আসছেন তার পিতৃ শ্রাদ্ধে ভোজন করাবেন। হরিদাস ঠাকুর কোথায় যবনকুলে জন্ম হয়েছে, আর অদ্বৈত আচার্য ব্রাহ্মণ তাকে আমন্ত্রণ করছেন তার পিতৃ শ্রাদ্ধে, হ্যাঁ আপনি চলুন, আমার বাবার আজকে বাৎসরিক অনুষ্ঠান, এই শ্রাদ্ধে আপনি হচ্ছেন হ্যাঁ প্রকৃত ব্রাহ্মণ, তাই আপনাকে প্রথম পাত্র আমি ভোজন করাব। তো ভোগটুক লাগানো হয়ে গেছে, সেখানে ব্রাহ্মণরাও এসছে, হরিদাস ঠাকুর সেখানে উপস্থিত রয়েছেন। আর প্রথম ভোজন হরিদাস ঠাকুরকে যখন অদ্বৈত আচার্য দিয়েছেন, অন্যান্য ব্রাহ্মণরা রেগে গেছে, আরে মুসলিম যবনকুলে জন্ম হয়েছে, অদ্বৈত আচার্য তুমি ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে আমাদের ব্রাহ্মণদের অবজ্ঞা করছ, এই কোথায় যবনকে আগে এই প্রসাদ দিচ্ছ, আমাদের বাদ দিয়ে অবমাননা করলে আমরা এই উচ্ছিষ্ট খাবো না, এরকম ভাবছে। হরিদাস ঠাকুরকে প্রথমে প্রসাদ দেওয়া হয়েছে, এটা অদ্বৈত আচার্য শিখালেন যে আমন্ত্রিত গেস্ট আসবে সেখানে বৈষ্ণব ব্রাহ্মণ ভক্তকে আগে সেবা প্রদান করতে হয়, সেটাই শাস্ত্রে বলা হবে। তো সেজন্য অদ্বৈত আচার্য তিনি আচার্য, তিনি আচরণ করে শিখাতে চাইলেন। তাই হরিদাস ঠাকুর তিনি যবন করলে হলেও তিনি শুদ্ধ ভক্ত, সমস্ত ব্রাহ্মণের ঊর্ধ্বে, তাই তাকে আগে ভোজন। কিন্তু এই ব্রাহ্মণরা রেগে গেল, অদ্বৈত তোমার বাড়িতে আমরা খাব না, বলো ঠিক আছে তাহলে আবার রন্ধন করুন। তখন চাল ডাল আবার দেওয়া হলো, তখন ব্রাহ্মণরা আবার রন্ধন করবে, দেখছে রেগে গেছে আবার, যে তুমি আমাদের সাথে পরিহাস করছো, যে কেন আপনারা রন্ধন করবেন, আমি চাল ডাল সবজি তো দিলাম, রন্ধন করুন। বলছে আগুন কোথায়, আগুন না হলে তো রান্না করা যাবে না, তো আমি আগুন দাওনি। তখন অদ্বৈত আচার্য, আপনারা ব্রাহ্মণ বলে দাবি করেছেন, তো আমি তো জানি ব্রাহ্মণের মুখে আগুন আছে, আপনারা আবার আগুন খোঁজ করছেন, আপনারা তো দাবি করলেন ব্রাহ্মণ, তা আপনাদের মুখেই তো আগুন আছে, আবার আগুন আলাদা করে চাইছেন কেন? ও ঠিক আছে আসুন, তাহলে আগুন নেবেন যখন আসুন আমার সঙ্গে। তো অদ্বৈত আচার্য যেখানে হরিদাস ঠাকুর হরিনাম করছিলেন বসে, সেখানে গেলেন সব ব্রাহ্মণদেরকে নিয়ে। তখন অদ্বৈত আচার্য বলছেন, ঠাকুর আমার একটা ভিক্ষা আপনার কাছে। কি ভিক্ষা? না অগ্নি ভিক্ষা করতে এসেছি, ও কিভাবে নিবে? তখন অদ্বৈত আচার্য একটা শোলার কাঠ নিয়ে গেছিলেন, শোলা। তখন অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরের মুখে ধরে রেখেছেন, হরিদাস ঠাকুর তখন চলে গেছে। তখন সব ব্রাহ্মণ দৌড়ে গিয়ে অদ্বৈত আচার্যের চরণে, হরিদাস ঠাকুরের চরণে, হ্যাঁ বলছে না না আপনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ, দেখুন তখন এই প্রসাদই আমরা গ্রহণ করবো। তীর হরিদাস ঠাকুর ভগবানের শুদ্ধ ভক্ত, যে ভক্ত সে অটোমেটিক্যালি ব্রাহ্মণ, ব্রাহ্মণ না হলে সে ভক্ত হতে পারে না। আর যে ব্রাহ্মণ সে যদি ভক্ত না হয় তাহলে সে কি নিচে, একটা মুচি যদি ব্রাহ্মণ হয়, ভক্ত হয়, কৃষ্ণ সেবা করে, নাম করে, সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল ব্যক্তি থেকে শ্রেষ্ঠ। তাকে যদি ভোজন করা হয় ভগবান খুশি হবেন। আর সেই হরিদাস ঠাকুর ব্রহ্মা যিনি হরিদাস রূপে আসলেন এরকম অনেক কৃপা করেছেন, কিন্তু আমরা যেন অনুকরণ না করি। তো সেজন্য তিনি তার মৃত্যু সময় চাইলেন মহাপ্রভুর কাছে, প্রার্থনা করলেন, প্রভু আমি যেন তোমার পাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করব, তোমার এই দুই লয়ন আমার এই দুটি চোখ দিয়ে তাকে দর্শন করব, আবার আমার মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করব, এভাবে আমি এই দেহত্যাগ করব। আর তাই হলো, মহাপ্রভু সেটাই পূর্ণ করলেন। তো এইভাবে আমরাও যদি অভ্যাস করি, ভগবানকে যদি নিজের করে নিতে পারি, তাহলে একদিন আমরা সেই ইচ্ছা মৃত্যু করতে পারবো। মৃত্যু সময় যে কোনো টাইম যে কোনো স্থানে মৃত্যু আসুক না কেন, ওইরকম আনন্দ মুখে এই দেহকে ত্যাগ করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কে, গৌর প্রেমানন্দে, হরিদাস ঠাকুর কে। তো সেজন্য সবাই প্রস্তুত নিন, এখন থেকে, আজ থেকে, এই মুহূর্ত থেকে হরিনাম সূচনা করুন নিজের হৃদয়ে, নাম জপমালা নিয়ে অভ্যাস করুন। এর কোনো নিয়ম নেই, সূচি অসুচি যে কোনো অবস্থায় এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন অভ্যাস করা যাবে, কীর্তন করা যাবে। গীতা ডেলি পড়বেন, কর্তব্য অকর্তব্য জানার জন্য। আর হরিনাম জপ তুলসীর সামনে বসে দৈনিক ছেলেমেয়েকে নিয়ে অভ্যাস করুন, যাতে মৃত্যু সময় এই অভ্যাসটা প্রকটিত হয়। এরকম ক্রমান্বয়ে ভক্তি লাভ করার চেষ্টা করুন। হরি বল।